السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا
অনুবাদ হলো তোমরা আল্লাহর ইবাদত করো আর কোনো কিছুকে তার শরীক করো না, পিতামাতার সাথে অনেক সদয় ব্যবহার করো, আত্মীয় স্বজন ইয়েতিম এবং মিসকিনদের সাথে কীভাবে আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় প্রতিবেশী এবং পাশে উপবিষ্ট লোকদের সাথে মুসাফের এবং যারা তোমাদের অধীনস্থ তাদের সাথেও, যারা অহংকারী এবং দাম্ভিক তাদেরকে আল্লাহ তাআলা আদৌ পছন্দ করেন না। আমাদেরকে আল্লাহ তাআলা আজকে ঈদ উদযাপনের সুযোগ দিচ্ছেন। একজন মোমেনের প্রকৃত ঈদ কেবল ভালো কাপড় পরিধান, ভালো খাবার খাওয়া বা বন্ধু বান্ধবের বৈঠকে বসে গপ্পবাজি মাঝে সময় নষ্ট করাই ঈদ নয়, বা ঈদের নামাজ পড়ে ধরে নিয়েছে যে ঈদ হয়ে গেছে তাই এখন আমরা স্বাধীন, যাচ্ছে তাই করা যাবে বা যাচ্ছে তাই করতে পারি। সেদিন যথাসময় জোহরের নামাজের প্রতি দৃষ্টি থাকে না, আসরের নামাজের প্রতিও মনোযোগ থাকে না, আর অন্য নামাজের প্রতিও মনোযোগ থাকে না, আর মনোযোগ নিবদ্ধ হলেও তাড়াতাড়ি করে জমা পড়ে নেওয়া হয়, বরং কেউ কেউ ঈদের নামাজও পড়ে না। আর ঈদের নামাজ যখন হয়ে যায় তখন বড় আয়োজন করে প্রস্তুতি নিয়ে ঈদের দিনের অন্যান্য উৎসবে তারা লেগে যায় যেন এটি ঈদের উদ্দেশ্য। এই কথাগুলো কিন্তু আমি কথার কথা বলছি না, বরং আমি এমন লোক দেখেছি যারা ঈদের নামাজও পড়ে না আর বলে যে ঘুমিয়ে পড়েছিলাম, আমরা ঘুমিয়েছিলাম। স্মরণ রাখা উচিত ঈদের দিনটি বেশি ইবাদত করার দিন। সাধারণ দিনগুলোতে পাঁচ বেলার নামাজ ফরজ বা আবশ্যক, কিন্তু ঈদের দিন ছয়টি নামাজ আবশ্যক। এমনকি মহিলাদের বিশেষ দিনগুলোতে যাদের নামাজ পড়ার ব্যাপারে ছাড় রয়েছে তাদেরকেও ঈদের জন্য যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অতএব ঈদের দিনের অনেক গুরুত্ব রয়েছে। পাকিস্তানের আহমদীদের দোয়া করা উচিত। পূর্বে পরিস্থিতির কারণে মহিলাদের উপর কিছু কিছু বিধিনিষেধ ছিল যে ঈদগাহে আসবেন না। এরপর কোভিড রোগের কারণে, মহামারীর কারণে সেখানে কঠোরতা আরোপ করা হয়, বরং কোনো কোনো ক্ষেত্রে পুরুষদের উপরও সরকারি বিধিনিষেধের কারণে আমাদেরকে বিধিনিষেধ আরোপ করতে হয়েছে। দোয়া করুন পাকিস্তান এবং পৃথিবীর অন্যান্য অঞ্চলে, বিশেষ করে পাকিস্তানে, যেন এই বিধিনিষেধ থেকে তারা অচিরেই বেরিয়ে আসতে পারে। এখানে এবছর প্রায় দু বছর পর ঈদ উদযাপনের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। অথচ অঞ্চলে যেন সবাই ঈদ পরে এবং সবার মসজিদে আসার অনুমতি ছিল। যাই হোক, সাধারণ পরিস্থিতিতে ঈদের নামাজ পড়ার বিশেষ নির্দেশ রয়েছে, এটি ভোলা উচিত নয়। আমি বলছিলাম ঈদের দিন কেবল একটি উৎসব উদযাপনের মানসে একত্রিত হওয়ার দিন নয়, বরং এতে আল্লাহ তাআলা আমাদের উপর যেসব দায়িত্ব ন্যস্ত করেছে সাধারণ দিনগুলোর চেয়ে বেশি সেই দায়িত্ব পালন করা আবশ্যক। ইবাদতের যে দায়িত্ব বর্তায় তাও পালন করা আবশ্যক, আর বান্দাদের প্রাপ্য প্রদানও আবশ্যক, যা প্রত্যেক মুমিনের দায়িত্ব। প্রত্যেক মুমিনের দায়িত্ব পালন করা আবশ্যক। এদিন এই অঙ্গীকার করা উচিত যে আমি খোদার প্রাপ্য প্রদানের স্থায়ী চেষ্টা করব, আর বান্দাদের অধিকার প্রদানে স্থায়ী প্রচেষ্টা অব্যাহত রাখব। কেবল তবে আমাদের ঈদ প্রকৃত ঈদ হবে, এমন ঈদ উদযাপনের আমাদের চেষ্টা করা উচিত। আল্লাহ তাআলা আমাদের এসব অধিকার প্রদানের দায়িত্ব পালনের বিষয়ে কোরআনে অনেক জায়গায় মনোযোগ আকর্ষণ করেছেন। যদি আমরা আজ ঈদের দিনে অঙ্গীকার করে এসব দায়িত্ব এবং কর্তব্যের প্রতি মনোযোগ দেই যে ভবিষ্যতে এগুলোকে আমাদের জীবনের স্থায়ী অংশ করে নিতে হবে, যেগুলোর কথা আমি সার্বিকভাবে অতীতের কয়েকটি খুতবায় উল্লেখ করেছি, তাহলে আমরা আমাদের রমজানের এবং ঈদ উদযাপনের উদ্দেশ্য অর্জন করতে সক্ষম হব। যে আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াতে আল্লাহ তাআলা কিছু ফরজ এবং অবশ্য পালনীয় দায়িত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। যারা এগুলো করে না তাদেরকে অহংকারী ও দাম্ভিক আখ্যা দেওয়া হয়েছে, আর এমন লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। অর্থাৎ যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তাদের কোনো ধর্ম নেই, আর তাদের এই ইহজগত ধ্বংস হবে, নষ্ট হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এ বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, যার হৃদয়ে বিন্দুমাত্র অহংকার থাকবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করতে দেবেন না, তার জানাতে প্রবেশের অনুমতি থাকবে না। এক ব্যক্তি নিবেদন করেন যে, হুজুর, মানুষ ভালো কাপড় পরিধান করা পছন্দ করে, ভালো জুতা পরতে চায়, আকর্ষণীয় হতে চায়, এটি তারা কোন গণ্ডিতে পড়বে? মানবী বলেন যে এটি অহংকার নয়। তিনি বলেন যে আল্লাহ তাআলা স্বয়ং সুন্দর, সুদর্শন, আর সৌন্দর্য তিনি ভালোবাসেন। তিনি বলেন অহংকার হলো সত্যকে অস্বীকার করা, মানুষকে হেয় এবং তুচ্ছ জ্ঞান করা, তাদের তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখা, তাদের সাথে মন্দ ব্যবহার করা। অতএব ঈদের দিন ভালো কাপড় পরিধান করার প্রস্তুতি নেওয়া, সুগন্ধি লাগানো, এগুলো খোদার পবিত্র দৃষ্টিতে পছন্দনীয়, কিন্তু অহংকারের কারণ বানানো সেগুলোকে এটি খোদা তালা পছন্দ করে না। ইয়াতে এসব কথার প্রতি মনোযোগ আকর্ষণ করে শেষের দিকে আল্লাহ তালা বলেন যে আল্লাহ তালা প্রত্যেক অহংকারী এবং দাম্ভিককে পছন্দ করে না। এতে খোদার অধিকারও রয়েছে, বান্দাদের প্রাপ্যের কথা উল্লেখ আছে। আল্লাহ তালার অধিকার হলো তার ইবাদত করা, এটি নিঃসন্দেহে খোদারই অধিকার যে তার যেন ইবাদত করা হয় আর কাউকে তার সাথে যেন শরীক করা না হয়। কিন্তু এর কল্যাণ মানুষের হয়ে থাকে, মানুষ জিজ্ঞেস করে যে আল্লাহর লাভ কি, আল্লাহর কোনো লাভ নেই। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন মানুষের সৃষ্টির উদ্দেশ্য হলো বা জন্মের উদ্দেশ্য হলো ইবাদত, এর অর্থ এটি নয় যে লাভ আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা আমাদের কল্যাণের জন্য আমাদেরকে স্বীয় দানে ধন্য করার জন্য আমাদের সংশোধনের জন্য ইবাদতের প্রতি আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন, আমাদেরকে পাপ থেকে বিরত রাখার জন্য ইবাদতের নির্দেশ দিয়েছেন, নামাজের নির্দেশ রয়েছে। এক জায়গায় আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার ওয়াল মুনকার
ওয়ালা যিকরুল্লাহি আকবার
ওলা জিক্রুল্লাহ আকবার নিশ্চয় নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় বিষয় থেকে বারণ করে। আল্লাহর জিকির সবচেয়ে মহান জিকির, অতএব নামাজ ইবাদত এবং খোদার জিকির বা স্মরণের, আল্লাহকে স্মরণ করার কল্যাণ আমাদেরই লাভ হয়। আর আল্লাহ
তাআলা
আমাদেরকে এর প্রতিদান দিয়ে থাকেন, পুরস্কৃত করেন। যেমন একটি হাদিসে বা এক রওয়ায়েতে আছে যে এক ব্যক্তি মহানবী সাল্লামের কাছে নিবেদন করেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন কোনো কর্মের নির্দেশ দিন যা আমাকে জান্নাতে নিয়ে যাবে এবং অগ্নি থেকে বা আগুন থেকে দূরে রাখবে। তিনি সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম বলেন
আল্লাহ তাআলার ইবাদত করো,
আল্লাহ তাআলাকে ইবাদত কর,
তার সাথে কাউকে শরীক করো না, নামাজ পড়ো, যাকাত দাও, আর আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো আত্মীয় স্বজনের সাথে, প্রীতি এবং ভালো ভালোবাসাপূর্ণ ব্যবহার করো। তো দেখুন কীভাবে খোদা তালা ধন্য করছেন আর পৃথিবীতেও আশিস মণ্ডিত করছেন, অর্থাৎ পরকালে জান্নাতের শুভ সংবাদ দিচ্ছেন। অপর একটি হাদিসে আছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধু আল্লাহর খাতিরে দুই ঈদের রাতে ইবাদত করবে তার হৃদয়কে সবসময় জীবিত, চিরতরে জীবিত করে দেয়া হবে। কত বড় শুভ সংবাদ এটি, আল্লাহ তাআলার খাতিরে ইবাদত করলে স্থায়ী পুরস্কার লাভ হয়। অতএব ঈদ কেবল আনন্দ উদযাপনের নাম নয়, বরং এ রাত ঈদের রাতগুলোকে ইবাদতে জীবিত করার, ইবাদতের মাধ্যমে জীবিত করার নাম, আর এর ফলে স্থায়ী আধ্যাত্মিক জীবন লাভ হয়। আর যারা মনে করে যে রমজান তো শেষ হলো, এখন আমরা নিশ্চিন্তে ঘুমাবো, আগে সেহরি খাওয়ার জন্য উঠতে হতো, তাই দু রাকাত নফলও পড়ে নিতাম, কিন্তু ঈদের দিন কেউ কেউ বরং অনেকেই ফজরের নামাজে ওঠে না। অসুস্থতা এবং কোভিড কে অজুহাত হিসাবে দেখানো উচিত না ফজরের নামাজের মসজিদে আসুন। ঈদের দিন যদি মসজিদে উপস্থিতি কম থেকে থাকে, আগামীকাল এই ঘাটতি পূরণ করুন যেখানে আগামীকাল ঈদ হবে, তাদেরকে ঈদের দিনের কথা মনে রাখা হচ্ছে যে নামাজে যেন উপস্থিত হন তারা, বা ঘরে অন্তত পক্ষে ছেলে মেয়েকে সন্তানদেরকে নিয়ে সকালে সময় মতো বা জামাত নামাজ পড়ুন যথাসাধ্য। বা জামাত নামাজের বিশেষ ব্যবস্থা করা উচিত, বিশেষভাবে সাজিয়ে গুজিয়ে, গত জুমায় বন্টি বলেছিলাম সুন্দর করে নামাজ পড়ুন। রমজান শেষ হওয়া এবং আজকে ঈদ উদযাপন কে আমরা ইবাদত থেকে ছুটে নেওয়া বা ইবাদত ঘাটতি দেখানোর জন্য অনুমতি মনে করা উচিত নয়। ইবাদতই আমাদের পার্থিব এবং পারলৌকিক জীবনে আমাদেরকে খোদার কৃপারাজের উত্তরাধিকারী করার নিশ্চয়তা প্রদান করবে। আল্লাহ তাআলা ইবাদতের প্রতি মনোযোগ আকর্ষণ করার পর এই আয়াতে বান্দার অধিকার প্রদানের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আমি যেভাবে বলেছি সংক্ষিপ্ত ভাষায় আত্মীয়তার বন্ধন রক্ষা করার কথা বলেছেন। আল্লাহ তাআলা এখানে বিশদভাবে বিস্তারিতভাবে কিছু প্রাপক মানুষের কিছু অধিকারের কথা বলেছেন। বলেন যে পিতামাতার প্রতি সদয় হোক, আল্লাহ তাআলা মানুষকে লালন পালন করেছেন। এরপর মানুষের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ হলো পিতামাতার, তারা পেলে পুষে মানুষকে বড় করেছেন। এটি এমন এক অনুগ্রহ পিতামাতার যার ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে সক্ষম হব না। এখানে পিতামাতার প্রতি এহসান করার অর্থ হলো সবসময় তাদের সাথে কোমল এবং ভালোবাসাপূর্ণ ব্যবহার করবে, তাদের সম্মান করবে। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, পিতা মাতা সম্পর্কে অন্যত্র বলেন, ফালা তাকুল্লাহুমা উফ, অর্থাৎ তাদের উফ পর্যন্ত বলবে না। উফ তখন বলে যখন কোনো কিছু মানুষ অপছন্দ করে। তো এখানে বলা হয়েছে কোনো অপছন্দনীয় কথা দেখলেও ওহ বলবে না। অন্যত্র আল্লাহ তাআলা বলেছেন, তাদের সকল অর্থে সেবা করো, তাদের কথা মানো। হ্যাঁ, ধর্মের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন তাহলে ভিন্ন কথা, আল্লাহর বিরুদ্ধে কিছু বললে ভিন্ন কথা। ধর্মকে প্রাধান্য দিতে হবে কিন্তু তারপরও কঠোর আচরণ করবে না। এই কথা বলা যে আমি এই ক্ষেত্রে আপনার আনুগত্য করতে পারছি না, এটি আল্লাহর বিষয়, এটি ধর্মের বিষয়। তো এই হলো সেই ব্যবহার যা মোমেনের পিতামাতার প্রতি করার নির্দেশ রয়েছে। এরপর আত্মীয় স্বজনের সাথে সৎ ব্যবহারের নির্দেশ রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রিজিকের বা জীবিকার স্বাচ্ছন্দ্য চায় বা যে চায় যে তার আয়ু বৃদ্ধি পাক এবং তার পিতাকে মানুষ উত্তমভাবে স্মরণ করুক, তাহলে তার আত্মীয়তার বন্ধন রক্ষার চেষ্টা করা উচিত। নিজের নিকট আত্মীয় হোক বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে আত্মীয় হোক, তাদের বিষয়ে যত্নবান হওয়া উচিত। যারা সচ্ছল বহির্বিশ্বে এসে আসার কারণে আসার পর আল্লাহ তাআলা তাদের সচ্ছল করেছেন, তাদের ঈদের আনন্দে আত্মীয় স্বজনকেও সামিল করা উচিত যারা সচ্ছল নয়। আর এর জন্য প্রত্যুত্তরে তারা ভালো ব্যবহার করলেই তাদের প্রতি ভালো ব্যবহার করতে হবে এমন কোনো শর্ত নেই। বরং কেউ যদি ইতিবাচক আচরণ নাও করে তবুও তাদের প্রতি সদয় আচরণ করতে হবে। এক ব্যক্তি মহানবী সাল্লাল্লাহু ইসলামের কাছে বলে নিবেদন করে, আমি আমার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করলেও তারা সম্পর্ক ছিন্ন করে, সঠিক উত্তর দেয় না, সঠিক ব্যবহার করে না, এমন ক্ষেত্রে তুমি আমি কি করবো? হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যা বলছো তা যদি সত্য হয় তাহলে এমনই করো, তাদের সাথে সদ্ব্যবহার অব্যাহত রাখো, এটি তোমার তাদের প্রতি অনুগ্রহ হবে। আর যতদিন তুমি তাদের সাথে ব্যবহার করে যাবে আল্লাহ তাআলা তোমার সাহায্য করা অব্যাহত রাখবেন। তাই নিয়ে কাজ করা হলো আমাদের দায়িত্ব। আর এদের প্রকৃত আনন্দ তখনই লাভ হয় যদি এই নেক ব্যবহার কোনো প্রতিদানের আশা না রেখে মানুষ করে, কেননা এটি আল্লাহ এবং রসুলের নির্দেশ। এর প্রতিদান আল্লাহ তাআলাই দিয়ে থাকেন। এখানে এই কথা স্পষ্ট করতে চাই যে কোনো কোনো পুরুষ তাদের স্ত্রীদেরকে তাদের আত্মীয়দের সাথে দেখা করতে দেয় না, বারণ করে, এমনকি পিতামাতার সাথে ও দেখা করতে দেয় না। আচ্ছা, স্ত্রীর আত্মীয় স্বজন এবং পিতামাতার সাথে দেখাও করতে দেয় না, এটি চরম অজ্ঞতাপূর্ণ আচরণ। ছোট ছোট বিষয় এবং মনোমালিন্য হৃদয়ে লালন করে যে বিবির ভাই অন্য সময় কথা বলেছে, তার বোন এই এই কথা বলেছে, বা পিতামাতা অমুক সময় আমার এবং আমার পিতামাতার সাথে অমুক সময় এমন ব্যবহার করেছে, অমুকের চাচা এবং মামা এভাবে কথা বলেছে, এগুলো সব অজ্ঞতা, অজ্ঞতাপূর্ণ বিষয়। এ ধরনের কথা বা চিন্তাধারা মোমেনের জন্য শোভনীয় নয়। এ ধরনের কথা প্রায়শ সামনে আসে। অতএব যদি খোদা তাআলাকে সন্তুষ্ট করতে হয়, আল্লাহ তাআলার সাহায্য যদি পেতেই হয়, তাহলে এসব বৃথা এবং বাজে কথাবার্তা পরিহার করতে হবে। যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির খাতিরে বাজত ছোট হয়ে অন্যকে সালাম করে, প্রথমে মীমাংসার হাত বাড়ায়, সে খোদার কৃপার উত্তরাধিকারী হয়। এদিকেও আহমদের বিশেষ দৃষ্টি দেওয়া উচিত। একইভাবে স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক, ঘরে ছোট ছোট বিষয়, ছোট ছোট কারণে যে মনোমালিন্য দেখা দেয়, সেগুলো দূর করার চেষ্টা করা উচিত। পুরুষের যদি নির্দেশ থাকে যে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে, তার স্ত্রীদের জন্য নির্দেশ হলো স্বল্পে তুষ্ট থাকার বৈশিষ্ট্য নিজেদের মাঝে সৃষ্টি করো, ঘরকে সুন্দর করো, বান্দাদের বা মানুষের অধিকারের প্রতি মনোযোগ আকর্ষণ করে আল্লাহ তাআলা বলেন যে ইয়েতিম এবং মিসকিনদের বিষয়ে যত্নবান হও। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ। এদিকে প্রত্যেক আহমদের মনোযোগ দেওয়া উচিত। কোনো ইয়েতিমকে না জানলেও কোনো ব্যক্তির জামাতে ইয়েতিম ফান্ড আছে, ইয়েতামা ফান্ড আছে, এই তহবিলে বেশি বেশি দেওয়া উচিত। ঈদের আনন্দে ইয়েতিমদের অন্তর্ভুক্ত করুন, এই খাতে চাঁদা দেওয়া উচিত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়েতিমের দেখাশোনার গুরুত্বের কথা বলতে গিয়ে বলেন, আমার এবং ইয়েতিমের লালন পালনকারী আমি এবং ইয়েতিমের লালন পালনকারী জান্নাতে সেভাবে একসাথে থাকবো যেভাবে হাতের দুই আঙ্গুল একসাথে থাকে। তিনি হাতের দুই আঙ্গুল দ্বারা এভাবে ইঙ্গিত করেছেন। অতএব এগুলো হলো চলমান পুণ্য, স্থায়ী পুণ্য, এগুলো করা উচিত। জামাতে সাহায্যের আরও অনেক তহবিল আছে, বিএ ফান্ড, রোগী চিকিৎসার ফান্ড, ছাত্রছাত্রীর সাহায্য বৃত্তি প্রদানের তহবিল আছে, এখানে এতে অংশ নেওয়া উচিত। মিসকিনদের লালন পালনের প্রতিও আল্লাহ তাআলা দৃষ্টি আকর্ষণ করেছেন। আল্লাহ তাআলা বলেন, মোমেন খোদার সন্তুষ্টির জন্য ইয়েতিম এবং মিসকিনদেরকে খাবার খাওয়ায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি চাও যে তোমার হৃদয় কোমল হোক, মিসকিনদের খাবার খাওয়াও আর ইয়েতিমের মাথায় হাত রাখো। অতএব পুণ্যের সুযোগ পাওয়া আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মানবসেবামূলক এসব কাজ এক মোমেনের নিজের উপর আবশ্যক করে নেওয়া উচিত। আর ঈদের সময় বিশেষভাবে এদিকে দৃষ্টি নিবদ্ধ হওয়া উচিত। আর এই সাহায্য কেবল ঈদের সময় নয়, বরং যাদের সামর্থ্য আছে তাদের স্থায়ীভাবে এই সম্পূর্ণ করা উচিত। এছাড়া প্রতিবেশীদের সাথে সদ্ব্যবহারের নির্দেশ রয়েছে। যদি প্রতিবেশী সংক্রান্ত বিষয়ের গুরুত্ব বুঝে তাদের অধিকার প্রদানের মানুষ চেষ্টা করে, তাহলে পৃথিবী থেকে অশান্তি উঠে যেত। আর মোমেনের জন্য মোমেনের প্রকৃত ঈদ তখন হবে যখন পৃথিবী থেকে অশান্তি উঠে যাবে। প্রতিবেশীর সংজ্ঞা দিতে গিয়ে একবার মসিহ আসলাম বলেন যে 100 মাইল পর্যন্ত যারা বসবাস করে তারা তোমার প্রতিবেশী, তোমার ঘরের চতুর্পাশে 100 মাইলের ভিতর যারা বসবাস করে তারা সবাই তোমার প্রতিবেশী। এই সংজ্ঞা অনুসারে সবাই প্রতিবেশী, কেউ প্রতিবেশীর গণ্ডির বাইরে নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমার প্রতিবেশী তোমার প্রশংসা করে তবে তুমি ভালো প্রতিবেশী। অতএব ভালো প্রতিবেশী হওয়ার এই যে মান এবং স্ট্যান্ডার্ড, যার ফলে এর ফলে সমাজে ভালোবাসা এবং প্রীতি প্রেম বৃদ্ধি পায়। আর এখানে এই ক্ষেত্রে এটি দেখা হয় না যে সে কি আপনার স্বধর্মীয় নাকি ভিনধর্মীয়। আমি অনেক এমন লোককে দেখেছি, আহমদীদেরকে দেখেছি, যারা ভিনধর্মীদের সাথে ভালো ব্যবহার করে, আহমদীদের সাথে তাদের সম্পর্ক ভালো নয়। এসব মনোমালিন্য ঈদের প্রেক্ষাপটে, ঈদের ক্ষেত্রে আমাদের, ঈদের সময় আমাদের দূরীভূত করা উচিত। এরপর সাথে যারা বসে বা সাথে উপবিষ্টদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ রয়েছে, সহকর্মীদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ রয়েছে। এই নির্দেশ যদি সবাই মেনে চলা আরম্ভ করে তাহলে তাবলিগের নতুন নতুন পথ উন্মোচিত হবে। তাবলিগের এই পথ যদি উন্মোচিত হয় তাহলে সেই ঈদই প্রকৃত ঈদ, ঈদের রূপ নেবে। এখানে পাশ্চাত্যে বা পাশ্চাত্যের বিভিন্ন দেশে ইসলামের বিরুদ্ধে বিভিন্ন সময়ে উত্তেজনা মাথা চাড়া দেয়, উত্তেজনা দেখা দেয়। আমাদের চারিত্রিক সৌন্দর্যের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের সামনে তুলে ধরতে হবে সমাজে। এরপর অধীনস্থদের সাথে ভালো ব্যবহারের, দুর্বলদের সাথে ভালো ব্যবহারের নির্দেশ রয়েছে। আপন হোক বা পর, এমন সবার সাথে। ইসলাম কোথাও এই কথা বলে না যে তোমার নিকটাত্মীয় বা স্বধর্মীয় বা স্বজাতির সাথেই ভালো ব্যবহার করবে, বরং ইসলাম মানবাধিকারের কথা বলে, আত্মীয় স্বজনের অধিকারের কথাও বলে, আর অনাত্মীয়ের প্রাপ্য বা অধিকারের কথাও বলে, প্রতিবেশীর অধিকারের কথাও বলে, আর এমন প্রতিবেশী যারা পাশে বসবাস করে বা দূরের প্রতিবেশীদের অধিকারের কথাও বলে, বরং তারাও প্রতিবেশী যারা কোনো সফরে তোমার সফর সঙ্গী হয়ে থাকে, তাদের অধিকারের কথাও ইসলাম বলে। এছাড়া বঞ্চিত এবং দুর্বলদের অধিকারের কথা বলে, অধীনস্থদের অধিকারের অধিকার প্রদানের কথা বলে। এমন কোন অধিকার আছে যা ইসলাম উপেক্ষা করেছে? এসব অধিকারের কথা অন্যত্র উল্লেখ আছে। অধিকার প্রতিষ্ঠার জন্য, অধিকার প্রদান নিশ্চিত করার উদ্দেশ্যে কোরআন যে একটি আকর্ষণীয় শিক্ষা কথা উল্লেখ করেছে তা হলো ন্যায় বিচার এবং ইনসাফের শিক্ষা। এত বিশদভাবে কোরআন তা বর্ণনা করেছে যার কোনো দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। বেশ কয়েকবার কোরআন এটি উল্লেখ করেছে, বেশ কয়েক জায়গায় উল্লেখ করেছে। যেমন এক জায়গায় কোরআন বলে, সত্য সাক্ষ্য ইনসাফ প্রতিষ্ঠার জন্য দাও, নিজের বিরুদ্ধে যদি দিতে হয় বা পিতামাতার বিরুদ্ধে যদি সত্য সাক্ষ্য দিতে হয় বা নিকটাত্মীয়ের বিরুদ্ধেও যদি সত্য সাক্ষ্য প্রদান করতে হয় প্রদান করো। যেমন আল্লাহ তাআলা বলেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ ওয়ালাও আলা আনফুসিকুম আও আল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য পূর্ণরূপে ইনসাফের উপর প্রতিষ্ঠিত হয়ে যাও এবং আল্লাহর জন্য সাক্ষ্য প্রদানকারী হয়ে যাও। সেই সাক্ষ্য তোমাদের নিজেদের বিরুদ্ধে যাক বা পিতামাতার বিরুদ্ধে বা নিকটাত্মীয়ের বিরুদ্ধে যাক না কেন, এই কথাগুলো সমাজের শান্তির নিশ্চয়তা দিয়ে থাকে আর এক সুন্দর আকর্ষণীয় সমাজের জন্ম দেয়। এই কথাগুলো এবং যা আমরা আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য করে যদি করি তাহলে এই পৃথিবী জান্নাত প্রতিম হয়ে যায়। এটি প্রকৃত ঈদ, আর এর ফলে পৃথিবীতে আমাদের জান্নাত লাভ হবে, অর্থাৎ আল্লাহ এবং বান্দার প্রাপ্য প্রদান করে আমরা পৃথিবীকে জান্নাত প্রতিম করে তুলতে পারি, জান্নাত প্রতিম বানাতে পারি। প্রকৃত পূর্ণ যার ইসলাম আমাদের শিক্ষা দেয় সেটি এটি, অর্থাৎ অন্যের অধিকারের বিষয়ে যত্নবান হওয়া, নিজের অধিকার নেয়ার জন্য পৃথিবীতে ফাসাদ করার বা নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নয়। একজন প্রকৃত মোমেনের মর্যাদা এটি হওয়া উচিত, মকাম এটি হওয়া উচিত, অর্থাৎ তার হাতে যেন অন্য কারো অধিকার খর্ব না হয়। আমাদেরকে এটি দেখতে হবে, দেখতে হবে যে কারো প্রাপ্য প্রদান করা থেকে আমি পিছিয়ে নেই তো তার এটি সন্ধান করা হচ্ছে। কারো ঋণ পরিশোধ করাই অধিকার প্রদান করা নয়, বরং অধিকার প্রদান করা হলো নিজের যত শক্তি, সামর্থ্য, যোগ্যতা, নৈতিক চরিত্র বা নৈতিক গুণাবলী রয়েছে সেগুলোর ব্যবহারের মাধ্যমে অন্য মানুষের সাথে সদ্ব্যবহার করা, অন্যের দুঃখ এবং কষ্টকে অনুভব করা। এইগুলোই আমাদের ঈদকে প্রকৃত ঈদে পরিণত করবে। শুধু একদিনের ঈদ নয়, বরং এমন ঈদ যা খোদার সন্তুষ্টি অর্জন করে স্থায়ী ঈদ হবে। এরপর ঈদের সময় পৃথিবীর সার্বিক অবস্থা নিয়ে আমাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত, এর জন্য দোয়া করা উচিত। শুধু নিজেদের আনন্দের মাঝে শান্তি তালাশ করলে হবে না, পৃথিবী আজকে ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে, এই সম্পর্কে আমরা চিন্তিত এবং চিন্তা থাকা উচিত যে মানবতাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এসব কিছু এই জন্য হচ্ছে যে ন্যায় বিচারের দাবি পূরণ করা হচ্ছে না, অন্যের অধিকার প্রদানের বিষয়ে মানুষ যত্নবান নয়। যদি অঙ্গীকার রক্ষা করা হতো, সর্বস্তরে যদি ন্যায় প্রতিষ্ঠা এবং অধিকার প্রদানের চেষ্টা করা হতো, ইনসাফ যদি প্রকৃত অর্থে প্রতিষ্ঠা করা হতো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হতো, অধিকার যদি প্রদান করা হতো, তাহলে আমরা ইরাকের ধ্বংসযজ্ঞ দেখতাম না, সিরিয়ার ধ্বংসযজ্ঞ দেখতাম না, লিবিয়ার ধ্বংস দেখতাম না, ইয়েমেনের ধ্বংস দেখতাম না, আফগানিস্তানের ধ্বংস দেখতাম না। আজকে যাদের যে অবস্থা হয়েছে সে নিরিখে বলছে, আর ইউক্রেনে এখন যা হচ্ছে তাও আমরা দেখতাম না, তাও চোখে পড়ত না। তো আমি যা বলেছি, অধিকার প্রদানের প্রকৃত অর্থ বোঝা আর পৃথিবীকে ইসলামের শিক্ষার শিক্ষা সম্পর্কে প্রকৃত অর্থে জানানো এবং এটি ইসলাম সম্পর্কে অবহিত করা আর নিজে ইসলামের উপর আমল করা, এটি তাবলিগের নতুন পথ মোচিত করবে এবং জগৎকে রক্ষা করার কারণ হবে। আমাদের এদিকে বিশেষভাবে মনোযোগ দিতে হবে। পৃথিবীর মানুষ নিজেদের ধ্বংস করার বিষয়ে বদ্ধপরিকর, কোনো দৃষ্টি নেই তাদের এদিকে। তাদের মতে জাগতিক শক্তি এবং সেই শক্তির বহিঃপ্রকাশ এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করাই হলো তাদের জীবনের নিশ্চয়তা, এটি জীবনের নিশ্চয়তা দেবে। কিন্তু এরা জানে না যে এটি তাদের জীবনের নিশ্চয়তা নয়, তাদেরকে স্থায়ী করবে না, বরং তাদের ধ্বংস নিশ্চিত করছে এটি। এটিও আত্মপ্রসাদ বলে মনে হয় যে পারমাণবিক অস্ত্র ব্যবহার হবে না, ভাইয়ের আশঙ্কা খুবই কম। এই প্রেক্ষাপটে তারা পরস্পরকে হুমকি ধমকিও দিচ্ছে। আল্লাহ ভালো জানেন এগুলো ব্যবহার হবে কিনা, কিন্তু এটি নিশ্চিত যে ধ্বংসের দিকে এরা খুব দ্রুত অগ্রসর হচ্ছে। আর এর ক্রান্ত পরিণতি ধ্বংসই হয়ে থাকে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র একটি জিনিস পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারে, তা হলো তাদের স্রষ্টা প্রভুকে চেনা আর তার দিকে ফিরে আসা। পৃথিবীর মানুষ জানেও না, বোঝেও না, এর অন্তর্দৃষ্টিও রাখে না, বুৎপত্তিও রাখে না। আহমদীদের দায়িত্ব এটি, অর্থাৎ তাদেরকে পথ দেখানো এটি আহমদীদের দায়িত্ব, অর্থাৎ আল্লাহর প্রাপ্য এবং বান্দাদের অধিকার প্রদান। তাদেরকে বলুন যে এগুলোই তোমাদের স্থায়ী জীবনের নিশ্চয়তা, তোমাদের শক্তি নয়। জনসাধারণকে এটি বলতে হবে এবং অবহিত করতে হবে যে কোন ধ্বংসের দিকে তাদের নেতারা তাদেরকে নিয়ে যাচ্ছে। তাই নতুনভাবে পরিস্থিতি অনুসারে তবলিগের নতুন পথ আমাদের উন্মোচন করতে হবে, শশগণ্ডিতে মানুষের সাথে যোগাযোগ করে তাদেরকে পথের দিশা দিতে হবে। সোশ্যাল মিডিয়ায় আজে বাজে কথা বলে আমরা যে সময় নষ্ট করি, তার পরিবর্তে গঠনমূলক কথা বলুন, গঠনমূলক কাজ করুন। বৃথা কাজে সময় নষ্ট করার পরিবর্তে আল্লাহর দিকে আসার পথ দেখান মানুষকে। এটি বলুন যে এই এটি সত্য, অর্থাৎ যদি আল্লাহর দিকে আসো তাহলে তাতে তোমাদের জীবনের নিশ্চয়তা নিহিত। যদি এই দায়িত্ব আমরা পালন করি, জগৎবাসীকে এইভাবে অবহিত করি, তাহলে যেখানে আমরা আমাদের ঘর শহর আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করব, সেখানে জগৎকেও ধ্বংসের হাত থেকে রক্ষা করে আনন্দের ভাগে করব। জগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার একমাত্র উপায় হলো প্রকৃত খোদাকে চিনিয়ে তার প্রাপ্য প্রদানকারী বানিয়ে দেওয়া তাদেরকে। আর এর জন্য আমাদের নিজেদের অবস্থাকেও সংশোধন, অবস্থারও সংশোধন করতে হবে, উন্নত মানের সংশোধন আবশ্যক। এটি প্রকৃত ঈদ। এই ঈদ উদযাপনের জন্যই আল্লাহ তাআলা মহানবী সাল্লামের নিবেদিত প্রাণ দাসকে যুগের সংশোধনের জন্য পাঠিয়েছেন। আর এই সম্পর্কে তিনি জগৎবাসীকে বারবার সতর্ক করেছেন। এখন আমি হযরত মুসলিহ মওদার একটি সংক্ষিপ্ত উদ্ধৃতি উপস্থাপন করতে চাই। কেউ আল ফজল এর এডিটরকে পাঠিয়েছেন, এটি হযরত মুসলিহ মওদার ঈদের খুতবা আর রেফারেন্স, এটি ছাপা হয়েছে আর দৈবক্রমে 1957 সনের 2রা মে এই ঈদ অনুষ্ঠিত হয়েছে। হযরত মুসলিহ মওদ অসুস্থতার কারণে খুব সংক্ষিপ্ত খুতবা দিয়েছিলেন, আর আমি সেই সংক্ষিপ্ত খুতবারও সার সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। এটিও তবলিগের সাথে সম্পর্কযুক্ত। তবলিগের জন্য কি বেদনা আমাদের হৃদয়ে থাকা উচিত, কিভাবে জগৎবাসীকে সতর্ক করা উচিত, কিভাবে প্রকৃত অর্থে আমরা আহমদি মুসলমান হিসেবে নিজেদের দায়িত্ব পালন করতে পারি। তিনি বলেন, সেই ঈদেই প্রকৃত অর্থে আমাদের ঈদ গণ্য হতে পারে, যা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলামের ঈদ হবে। যদি আমরা ঈদ উদযাপন করি আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম ঈদ উদযাপন না করেন, তাহলে আমাদের ঈদ আদৌ ঈদ আখ্যায়িত হতে পারে না। তিনি বলেন, এক মুসলমানের জন্য হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর 1300 বছর অতিবাহিত হয়ে গেলেও যদি সেই ঈদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত না থাকেন আর সেই বাহ্যিক ঈদ নিয়ে যদি মুসলমান সন্তুষ্ট হয়ে যায়, তাহলে তার ঈদ কোনো কাজের নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদ শুধু সেমাই খেলেই উদযাপিত হয় না বা সেমাই খুরমা খেলেই উদযাপিত হবে না, বরং তার ঈদ কোরআন এবং ইসলামের প্রসার এবং প্রচারের মাধ্যমে হয়। যদি কোরআন এবং ইসলাম বিস্তার লাভ করে, তাহলে আমাদের ঈদ হযরত মুহাম্মদ সাল্লামের মুহাম্মদ সাল্লাম আমাদের ঈদে অংশগ্রহণ করবেন, তিনি সাল্লাম আনন্দিত হবেন যে যে মিশন নিয়ে আমি পৃথিবীতে এসেছিলাম এখনও আমার উম্মতে উম্মত সেটিকে ধরে রেখেছে। তাই ইসলাম প্রচারের চেষ্টা করো, চেষ্টা করো যেন কোরআনের প্রচার হয়, প্রসার হয়, যেন আমাদের ঈদ হযরত যেন আমাদের ঈদে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম ও অন্তর্ভুক্ত থাকেন। নিঃসন্দেহে আমরা তবলিগ করি, কিন্তু সত্যিকার অর্থে তবলিগের দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য পূর্বের চেয়ে বেশি চেষ্টা করতে হবে আমাদেরকে। আমরা হলফ করে বলতে পারি না যে যথাযথভাবে তবলিগের যে দায়িত্ব বর্তায় আমাদের সন্তান সন্ততের মাঝে সেই ব্যাকুলতা এবং সেই প্রেরণা রয়েছে যা পূর্ববর্তীদের মাঝে ছিল, বা আমাদের মাঝেও সেই ব্যাকুলতা এবং প্রেরণা রয়েছে যা পূর্ববর্তীদের মাঝে ছিল। যতক্ষণ পর্যন্ত এই ব্যাকুলতা এবং এই প্রেরণা আমাদের সন্তান সন্ততের মাঝে সৃষ্টি না করব, আমরা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহর যা প্রকৃত ঈদ তা উদযাপন করতে সক্ষম হব না। তাই এই পয়গাম, এই বার্তা আমাদের সবসময় সামনে রাখতে হবে। এই প্রেরণা, এই চেতনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে সঞ্চারিত করতে হবে। নিজেদের মাঝে বিশেষ পরিবর্তন আনানোর দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। আল্লাহর ইবাদতের দায়িত্ব আমাদের পালনকারী হতে হবে আমাদেরকে। তাদেরকেও বলতে হবে যে তারাও যেন ইবাদতকারী হয়, অর্থাৎ আমাদের আওলাদকে বন্দার অধিকার প্রদানও যেন আমরা নিশ্চিত করতে পারি। আর কোরআন ও ইসলামের শিক্ষা পৃথিবীতে বিস্তৃত করার জন্য আমরা যেন সর্বাত্মক চেষ্টা করি। আর বংশ পরম্পরায় এই প্রেরণা, এই চেতনা আমরা যেন তাদের মাঝে সঞ্চারিত করতে পারি। ততক্ষণ পর্যন্ত আমরা নিশ্চিন্তে যেন না বসি, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে বা ভূপৃষ্ঠে ইসলাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা উড্ডীন না হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এমন ঈদ উদযাপন করতে পারি, এমন ঈদ দেখার জন্য আমাদের সকল শক্তি সামর্থ্য এবং প্রচেষ্টাকে কাজে রূপ দিতে হবে, কাজে রূপায়িত করতে হবে। এখন দোয়া হবে, দোয়ায় বন্দীদের মুক্তির জন্য দোয়া করুন, আহমদীয়তের শহীদ পরিবারগুলোর জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদের নিরাপত্তা বিধান করুন, জামাতের জন্য যারা আর্থিক ত্যাগ স্বীকার করে তাদের জন্য দোয়া করুন, আল্লাহ তাদের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দেন, ওয়াকফে জিন্দেগীদের জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা তাদেরকে ওয়াকফের প্রকৃত চেতনা ধরে রেখে এক বিশেষ উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করার সামর্থ্য দেন, তাদের মাঝে কেবল যেন একই একটা উৎকণ্ঠা থাকে, মোবাইলে যারা কর্মক্ষেত্রে রয়েছে এই উদ্দীপনায় যেন তাদের মাঝে থাকে যে মুহাম্মদ রাসূলের পতাকা আমাদের কোর্ডিন করতে হবে এবং জগৎবাসীকে তৌহিদের পতাকা তলে আমাদের সমবেত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের তুচ্ছ প্রচেষ্টায় অশেষ বরকত রেখে দেন, আর আমরা ইসলাম ও মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্মের বিজয়কে যেন অচিরেই পৃথিবীর বুকে দেখতে পাই বা প্রত্যক্ষ করি।
আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.